حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সপ্তাহ শেষে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎপথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, যারাই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান অর্থাৎ সৎপথে আহ্বান, এই অনুষ্ঠানের মধ্যে আমরা মোবাইল লীগের দাওয়াত ইসলামী একজন থাকেন, বিশেষ করে আমাদের সাথে প্রতিটি পর্বেই অংশগ্রহণ করেছেন নূর হোসেন মুজাদ্দিদি ভাই, তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা বিগত পর্বগুলোতে নেকি দাওয়াত, এর ফজিলত, এর আন্দাজ, এর গুরুত্ব, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। এছাড়া আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম তাদের নেকি দাওয়াত দেওয়ার কী ধরন ছিল, তারা কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন, সৎপথে আহ্বান করেছেন, সেই সম্পর্কে আমরা তাদের ঘটনা শ্রবণ করেছি। যারা নেকি দাওয়াত মেনে নেয়নি তাদের উপর আল্লাহ তাআলা কিরূপ আজাব ছিল, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা এরই ধারাবাহিকতা আজকেও আমরা কিছু আলোচনা শ্রবণ করব আমাদের নূর হোসেন মুজাদ্দিদি ভাই থেকে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মনোমুগ্ধকর বাণী হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করা হয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে, তবে সে তা আমাকে তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করবে এবং বলবে, অমুক বিন অমুক আপনার প্রতি দুরুশরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর বাণী, আমরা দুরুদে পাক পাঠ করব এই বাংলাদেশে বাংলায় বসে, আর আমাদের নাম, আমাদের পিতার নাম সহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে না দেখে আমরা নবীকে বিশ্বাস করেছি, নবীকে ভালোবেসেছি, নবীর প্রতি ঈমান এনেছি, ওই নবীর নিকট আমার নাম পৌঁছানো হবে, কতই না সৌভাগ্যের বিষয়। তো আসুন আমরাও বিরত থাকবো কেন, বঞ্চিত কেন থাকবো, আমরাও আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিগত পর্বগুলোতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি দাওয়াত সম্পর্কে কয়েকটি পর্ব আমরা শুনেছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন। আসলে আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি দাওয়াত নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে একটি অনুষ্ঠান এবং অনেকগুলো পর্ব হবে শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি দাওয়াত প্রসঙ্গে। তো আমরা চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য। আজকে আমরা যাব আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে, যিনি আমাদের অতিথি, তার কাছে শুনব যে আজকে আমরা কোন বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি দাওয়াতের কোন দিকগুলো আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। নূর হোসেন ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি দাওয়াতের কোন দিক নিয়ে আলোচনা করতে পারি?
আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা গত কয়েকটি পর্ব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াতের বিষয়ে চেষ্টা করেছি আমাদের এখানে দর্শক শ্রোতার জন্য তুলে ধরার, আজকে ইনশাআল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াত, সাহাবায়ে কেরামের দিকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াত ছিল, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিছু ঘটনা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
দর্শকবৃন্দ, আমরা গভীর মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠান দেখি, ভালো ভালো নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নেকি দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কিরামের মাঝে, এই বিষয় সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ আমরা মাদানী ফুল শুনতে পাবো, তা যেন আমরা হৃদয়ের মাঝে যেন আমরা লিখে রাখি, তা স্মরণে রেখে আমরা যেন চিন্তা করে নেকি দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিজের নেকি দাওয়াত যেন আমরা প্রদান করি ইনশাআল্লাহ তাআলা। নুরসেন ভাই যাবো আপনার কাছে যে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াত সংক্রান্ত কোনো ঘটনা যদি আমাদেরকে শোনাতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নেকি দাওয়াত দিয়েছেন।
আমরা কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সোহেল ভাই আকিদা আহলে সুন্নাত।
জি জি জি।
এর আকিদা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবাই কেরাম জান্নাতি। তো আলহামদুলিল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর যারা ছিলেন সাহাবাই কেরাম আলিহিমুর রিদওয়ান, তাদের ইসলাম ধর্ম পূর্বের যে জীবন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে জীবন, সেটা যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য পাওয়ার পর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যতা পাওয়ার পর তাদের জীবন সম্পূর্ণই পাল্টে গিয়েছিল। তারা ছিল সামান্যতর, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ পাওয়ার পরে তারা জমিনের মধ্যে সম্মানিত হয়েছে। শুধু জমিনই না, তারা দুনিয়াতে বসে আল্লাহ তাআলার জান্নাতের অধিকারী হয়েছেন। তো আলহামদুলিল্লাহ এই সাহাবাই কেরাম আলিহিমুর রেদওয়ান তাদের জীবনের দিকে যদি আমরা দেখি, তাহলে প্রতিজন সাহাবিকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ দিক উল্লেখ করে নেকি দাওয়াত দিয়েছেন। যখন যেই সাহাবির যেটা প্রয়োজন ছিল আমলের দিক থেকে, তার আকিদার দিক থেকে, সম্পূর্ণ দিকগুলো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম আলিহিমুর রেদওয়ানকে নেকির দাওয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। একটি ঘটনা, যে ঘটনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই যে শফিউল মুজনবীন হুজুরে করিম হুজুরে আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ভয়ে কান্না করতে করতে সাহাবাই কেরামের নিকট যে নেকির দাওয়াত দিয়েছেন কান্নারত অবস্থায়। তো এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে যখনই কোনো মোবাইল লিগ আমরা নেকির দাওয়াত দিব দিনের দায়ী হিসেবে, তখন আমাদের মধ্যে যাতে এই জিনিসটা থাকে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা, যে কান্না করতে করতে মানুষের অন্তরের মধ্যে খফে খদা সৃষ্টি করতে করতে নেকির দাওয়াত দেওয়া। তো হযরত সাইয়েদুনা জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের নিকট উপস্থিত ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের নিকট ইরশাদ করেন যে আমি তোমাদের সামনে সূরাতুত তাকাসসুর পাঠ করব। সুরাত আকাসুর। তো এই সুরা আমি পাঠ করব, তোমাদের মাঝে যে কান্না করবে সে জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কম বিষয় নয় কিন্তু, যে কান্না শর্ত হচ্ছে কান্না করা, আর কান্না যে করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাতুত তাকাসুর পাঠ করা শুরু করলেন। তো সাহাবায়ে কেরাম বর্ণনা করেন হাদিসের মধ্যে যে আমাদের মাঝে কেউ কান্না করলো, কেউ কান্না করতে পারলো না। তো যারা কান্না করতে পারলো না তারা নবীর দরবারে আরজ করলো, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কান্না করার জন্য খুব চেষ্টা করেছি কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয়নি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ইরশাদ করেন যে আমি আবারও তোমাদের সামনে সূরাতুত তাকাসসুর পাঠ করছি, যাদের কান্না করার দরকার তারা কান্না করে নাও, তোমরা যারা কান্না করবে জান্নাতে প্রবেশ করবে, আর যার কান্না আসবে না সে যেন কান্নার আকৃতি ধারণ করে নেয়। তো এখানে বিষয়টা হচ্ছে এই রেওয়াতের মাধ্যমে যে বিষয়টি, প্রথমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কান্নারত অবস্থায় যে সূরাতুত তাকাসসুর পাঠ করছিলেন, সাহাবায়ে কেরামকে এই সূরা পাঠ করার মাধ্যমে নেকির দাওয়াত দিচ্ছিলেন। আরেকটি বিষয় এখানে প্রতিফলিত হয় সোহেল ভাই, যে আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দয়ায় যে আল্লাহর নবী আমাদেরকে দান করে থাকেন। তো এই হাদিসের মাধ্যমে কিন্তু এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে দিচ্ছেন যে তোমরা যারা কান্না করবে তারা জান্নাতে প্রবেশ করবে।
কোনো ব্যক্তির মধ্যে যদি এতটুকু অথরিটি না থাকে সে কিন্তু বলে না,
পারে না, এটা
বলে থাকে সেই যার মধ্যে
অথরিটি থাকে, যাকে দেওয়া হয়, যে ক্ষমতা দেওয়া হয়। তো আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দিয়েছেন।
আয়াত কোরআনে পাকে আয়াত রয়েছে না যে আল্লাহ তাআলা দান করেন আমি বণ্টন করি।
হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ।
তো রাব্বে মুতি ওহ কাসেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসেম, তিনি বণ্টনকারী। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে তো আমরা জান্নাত চাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে সাহাবায়ে কেরামের নিকট সূরাতুত তাকাসসুর পাঠ করে তাদের অন্তরের মধ্যে খফে খোদা আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। আর এটার মাধ্যমে আমরা এটাও দেখতে পাই যে সূরাতুত তাকাসসুরের বিষয় যদি আমরা বলি সোহেল ভাই, সূরাতুত তাকাসসুর কিন্তু 30 পারার একটা সূরা,
শেষের দিকে
একটা সূরা, যে সূরার কিন্তু আয়াত 8টি আয়াত। এই 8টি আয়াত এতটা মর্যাদাপূর্ণ একটি সূরা, কিতাবের মধ্যে এসেছে যে সূরা পাঠকারীর আমল নামায় 1000 আয়াত সওয়াব লিখে দেওয়া হবে।
1000 আয়াত পাঠ
করার সওয়াব লিখে দেওয়া হবে। তো এটা এত একটা মর্যাদাপূর্ণ সূরা, সূরায়ে তাকাসসুর। তো আলহামদুলিল্লাহ, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, মাদানী চ্যানেলের পক্ষে সম্ভব হয়, সূরাতুত তাকাসসুর যদি আমরা শিখে নিই এবং এটার অর্থ যদি আমরা কানজুল ইমান থেকে আমরাও শিখে নিই, তাহলে আল্লাহ চাহে তো আমাদের অন্তরের মধ্যে সূরাতুত তাকাসসুরের যেই শান মান এটা আমরা বুঝতে পারবো। সূরাতুত তাকাসসুরের মধ্যে কবর হাসর এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
আসলে সাহাবা কিরাম যদি আমরা চিন্তা করি, সাহাবা কিরাম যে আয়াত শ্রবণ করে কান্না করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কান্না করবে তার জন্য জান্নাত রয়েছে। তো এখন এই আয়াত তো এমন আয়াত নয় যে আয়াত খুশির হবে,
না না,
নিশ্চয়ই ওই আয়াতের মধ্যে কান্নার
কান্নার
আয়াত রয়েছে, আল্লাহ তাআলা ভয় রয়েছে। বাস্তবে কি সূরা তাকাসসুরের মধ্যে আল্লাহ তাআলা ভয় রয়েছে, আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। দর্শকবৃন্দের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমরা সূরা তাকাসসুর পাঠ করি, আর পাঠ এমনভাবে করি যেন যেই আয়াত আমি পাঠ করছি ওই আয়াতের অর্থ যেন আমার জেহেনের মধ্যে, আমার মস্তিষ্কের মধ্যে যেন বহাল থাকে। তাহলে আমরা সাহাবায়ে কিরাম তারা আরবীয় ছিল, যখন তাদের মাঝে আয়াত তেলাওয়াত করা হয়েছে তারা অর্থ বুঝে গিয়েছেন, তারা কান্না
করেছেন।
কারণ আরবি শুনলে হয়তো বা আমাদের কান্না আসবে না, কিন্তু যদি আল্লাহ তাআলার ভয় নিয়ে আমরা অনুবাদ সহকারে শ্রবণ
করি
তাহলে আমাদের অন্তর ভীত হবে।
এখন শুনবে, দেখেন আমাদের মধ্যে যে বিষয়টা আমরা দেখি যে আমরাও কিন্তু নামাজ আদায় করি, আমরাও কিন্তু কোরআন পাকে তেলাওয়াত করি, রমজানুল কারিমের মধ্যে আমরা তারাবির মাধ্যমে আমরা খতম আদায় করি, এরপর নিজে আবার পার্সোনালি আমরা কোরআন কারিম পড়ে প্রতিদিন চেষ্টা করি এটা 30 রমজানের মধ্যে সম্পূর্ণ করার। এখন বিষয়টা হচ্ছে সাহাবাই কেরাম আলিহিম রেদওয়ান, আউলিয়াই কেরাম যারাই ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা কোরআনুল কারিমকে এমনভাবে নিজেদের মধ্যে ধারণ করেছিলেন যে প্রতিটা সুরার প্রতিটা হরফ তাদের অন্তরের মধ্যে সেটাকে তাদের অন্তরে নাড়া দিয়েছিল, যে তারা বুঝে বুঝে সেটা শ্রবণ করেছিল। আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য সহজ হয়েছে কিভাবে, মাদানী মহল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আমির আমির আহলে সুন্নত তিনি আমাদেরকে কানজুল ইমানের মতো আলহামদুলিল্লাহ সহজভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আর সেটা বাংলাতেও আমাদের মাশাআল্লাহ অনুবাদ রয়েছে। যদি আমরা চেষ্টা করি আরো এটা যাতে আমরা প্র্যাকটিসে নিয়ে আসতে পারি, প্রতিদিন 3 আয়াত করে পাঠ করে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। দেখেন আমরা কিন্তু অনেক উদাসীন এই সকল বিষয়ে, যেটা আমাদের দরকার, যেটা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিবে আখেরাতের কল্যাণ দিবে, প্রতিদিন কমপক্ষে 3 আয়াত যদি আমরা আলহামদুলিল্লাহ পাঠ করে নিই তাহলে কিন্তু আমাদের সূরা অর্থসহ বুঝার আমাদেরকে ক্ষমতা
সাইতে হবে, অর্থসহ আমরা জানতে পারবো। পাশাপাশি এর মধ্যে কিছুটা সংক্ষিপ্তভাবে বিবরণও বা ব্যাখ্যাও দেওয়া আছে, সেগুলো আমাদের ইলমের মধ্যে অর্থাৎ ইলিম বৃদ্ধি পাবে। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব। দর্শক বৃন্দ, অনুরোধ করব যে আমরা কোরআনে পাক তিলাওয়াত করতে যারা জানি তারা যেন বাংলা অনুবাদ সহ আমরা যেন তিলাওয়াত করি। তিলাওয়াত বলতে আমরা যেন তা বুঝে নেই, যেমন সূরা ফাতিহা আমি তিলাওয়াত করছি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি ইরশাদ করছেন এর বাংলাটাও যেন জেনে নেই। আমি সূরা নাস তিলাওয়াত করছি, আমরা সেটাও যেন জেনে নেই। পাশাপাশি যেই সুরাগুলো, যে আয়াতগুলো আমি তিলাওয়াত করবো সেগুলো যেন আমরা জেনে নিই, এটা আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টের মাধ্যমে সাজিয়ে থাকি, এই সেগমেন্টগুলো নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজাই। এর মধ্যে একটি হচ্ছে মাদানী বাহার, আরেকটি হচ্ছে আজকের আমল। তো আরও আলোচনা শুনবো আমরা নূর হোসেন ভাই থেকে। আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে ওই সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে মাদানী বাহার। আজকে ইনশাআল্লাহ তাআলা একটি মাদানী বাহার সম্পর্কে শ্রবণ করব, যে আজকে আমি মুসলমান কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক রয়েছে, তাদের অবস্থা কি। আমরা যদি এই মাদানী বাহার শ্রবণ করি তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা মাদানী বাহার শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আমরা যে ঘটনাটি শ্রবণ করব মাদানী বাহার হিসেবে, সেই ঘটনাটি বাবুল মদিনা করাচির এক ইসলামী ভাইয়ের বর্ণনা। তিনি বলেন যে একবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়াতে মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জিত হলো। মাদানী কাফেলা একটি শহরের এক এলাকার একটি মসজিদে গিয়ে পৌঁছালাম, কিন্তু আফসোসের বিষয় যেখানে আমরা গেলাম সেখানে যাওয়ার পরে ওই মসজিদের মধ্যে দেখলাম মসজিদ তালাবদ্ধ।
আচ্ছা,
মুসলমানদের ইবাদতখানা মসজিদ, এই মসজিদ তালামারা। তো খোঁজ নেওয়া হলো, খোঁজ নিয়ে জানা গেল যে এই মসজিদের মধ্যে অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু কেউ নামাজ পড়ার জন্য আসে না, আর এই কারণে কি করা হয়েছে, এই মসজিদকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন একটু দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, কেমন আফসোসের বিষয়। আজকে আমরা কেমন মুসলমান, আমরা নেকির কাজ থেকে, নেকির দাওয়াত, নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার কাজ থেকে কত অলস আর বিমুখ হয়ে গিয়েছি। যে একটি এলাকার একটা মসজিদ একজন মুসল্লি পর্যন্ত নেই, তো মাদানী কাফেলার ইসলামী ভাইরা তারা কি করলেন, খোঁজ খবর নিয়ে অনেক কষ্ট করে ওই মসজিদের তালার চাবির জোগাড় করলেন। চাবির জোগাড় করে দরজা খুলতেই দেখলেন যে চারিদিক ধুলোবালিতে ভরা, এমন লাগছে যেন অনেক দিন ধরে মসজিদ বন্ধ হয়ে আছে। আমরা মিলেমিশে মাদানী কাফেলা যারা সফর করেছি, যারা শুরাকা ছিলাম, অংশগ্রহণকারী ছিলাম, তারা সবাই মিলেমিশে পরিষ্কার করলাম, আসর নামাজ আমরা আদায় করলাম মসজিদে, এবং আসর নামাজের পরে এলাকায় দৌড়, অর্থাৎ মাদানী দৌড়ায় বের হলাম এলাকার লোকদের। মাদানী দৌড়া এটা দাওয়াত ইসলামের একটি পরিভাষা, যারা মাদানী কাফেলায় সফর করে বা প্রতি সপ্তাহে একদিন আসর নামাজ থেকে নিয়ে আসর নামাজের পরে বাইরে গিয়ে, অর্থাৎ মসজিদের বাইরে গিয়ে যারা এলাকার লোকজন রয়েছে তাদেরকে বুঝিয়ে মাগরিবের নামাজ পড়ানো এবং মাগরিবের পরে বয়ান, এই কার্যক্রমকে দাওয়াত ইসলামিক পরিভাষায় মাদানী দৌড়া বলা হয়। তো মাদানী দৌড়ায় গেলেন, এলাকার লোকদেরকে দাওয়াত দিলেন, লোকজন দাওয়াতে আসতে চাইল না, তারপরও অনেককে বুঝিয়ে সুঝিয়ে আমরা মসজিদে নিয়ে আসলাম। এরপর তাদেরকে যখন মসজিদে নিয়ে আসলাম, তাদেরকে নেকি দাওয়াত দেওয়া হলো, মাঠে খেলার মধ্যে মত্ত ছিল, বিভিন্ন কাজের মধ্যে মত্ত ছিল, অনেকে কয়েকজন আমাদের সাথে আসলো আর অনেকে আমাদের সাথে আসলো না। তখন আমরা তাদেরকে নিয়ে এসে তাদেরকে ইলমে দিন সম্পর্কে আমরা বোঝানোর চেষ্টা করলাম, নামাজ পড়ার ফজিলত, না পড়ার শাস্তি, বিভিন্ন বিষয়ে তাদেরকে বোঝানো হলো, এবং আলহামদুলিল্লাহ সবজাল আমাদের ইনফ্রাদি কোশিশে তারা মসজিদটিকে আবাদ করার নিয়ত করে নিল যে ইনশাআল্লাহ তাআলা এখন থেকে আমরা মসজিদে নামাজ আদায় করার জন্য আসব, নামাজ আদায় করব, মসজিদকে আমরা আবাদ করব। এই দৃশ্য দেখে সেখানকার একজন 70 বছর বয়স্ক একজন ব্যক্তি বলতে লাগলো, অশ্রুসিক্ত নয়নে সে বলতে লাগলো যে আমি তো মানুষদেরকে মসজিদ আবাদ করার জন্য বলতে থাকি, কিন্তু আমি কখনো পারিনি তাদেরকে মসজিদ মুখী করার জন্য। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের আশিকানে রসুলগণ তারা এসে মসজিদকে আবাদ করার কাজ শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে ওই মসজিদ আস্তে আস্তে আবাদ হওয়া শুরু হলো। দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা শ্রবণ করলাম যে মুসলমানদের এলাকায় মুসলমান রয়েছে, তারপরও তাদেরকে নেকি দাওয়াত দেওয়া হলে তারা আসতে চায় না, বা এমনও হয় যে তাদেরকে নেকি দাওয়াত দেওয়ার জন্য কেউ নেই। আজকে আমরা মুসলমান কি জবাব দেব আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য কত কষ্ট করেছেন, করছেন, কিয়ামতের দিন আমরা কি জবাব দেব? তো দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন নিজে অগ্রসর হয়ে, নিজে উদ্বুদ্ধ হয়ে মানুষকে নেকি দাওয়াত দিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, আরো কিছু মাদানী ফুল যদি দর্শকবৃন্দের উদ্দেশ্যে দেওয়া হয়।
যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সূরাতুত তাকাসসুরের বিষয়ে বলছিলাম, একটি ঘটনা সূরা ভাই মনে পড়ে গেল, না বললেই নয়। কিতাবের মধ্যে একটি ঘটনা এরকম পাওয়া যায়, এই সূরাতুত তাকাসসুরের বিষয়ে এক মাদানী মুন্নার একটি ঘটনা বর্ণনার মধ্যে আসে। এক মাদানী মুন্না, সে মাদ্রাসার ছাত্র ছিল, তো তার ওস্তাদ তাকে সবক দিল, সবক শেষ করে সেই মাদ্রাসার বাহিরে এসে সেই মাদানী মুন্না, ছোট বালক একটি শিশু, সে বাহিরে এসে কান্না করতে লাগলো। তো এক বৃদ্ধ লোক, বয়স্ক লোক, বুজুর্গ লোক, ইনি ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন, দেখলেন যে ছোট মাদানী মুন্না সে অজুর নয়নে কান্না করছে, ফেঁপে ফেঁপে, বুক ফেঁপে ফেঁপে, এটাকে আমরা বলি না যে অন্তরের থেকে কান্না করা, আর বাচ্চাদের কান্না তো এমনিও খুব অন্তরে টাচ করে। তো বুজুর্গ একটু জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কেন কান্না করছো? তো সেই ছেলে বলতে লাগলো যে আজকে আমার ওস্তাদ আমাকে সবক দিয়েছেন, আর এই সবক এর অনুবাদ, এর অর্থ আমাকে কান্না করাচ্ছে। তো মাদানী মুন্না কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলার ভয়, ওই আয়াতে কারিমার অর্থ তার মধ্যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করেছে। তো সে বুজুর্গ সে আগ্রহ নিয়ে দেখতে চাইলো তার সবক কোন এমন সুরা যেটা তার অন্তরের মধ্যে এত কম্পন সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করেছে। যখন তার সবককে খুলে দেখা হলো, তখন দেখলো সুরা তাকাসসুরের কয়েকটি আয়াত। এই আয়াতে মুবারকা, এই আয়াতে মুবারকার অর্থ অনুধাবন করে সেই মাদানী মুন্না কান্না করছে। তখন ওই বুজুর্গ বলল, বেটা আগামীকালকে তোমার ওস্তাদ তোমাকে এই বাকি সবকগুলো দিবে, আর এই বাকি সবকগুলোর মধ্যেও কবরের আলোচনা রয়েছে, কবর হাসরের আলোচনা রয়েছে, আর এটার মধ্যে তোমার অন্তরে আরো ভয় সৃষ্টি হবে। যখন ওই মাদানী মুন্না শ্রবণ করলো ওই বুজুর্গর কাছ থেকে যে এর মধ্যে আরো ভয়ানক যে আখেরাতের হাসরের আলোচনা রয়েছে, যখন মাদানী মুন্না শুনতে পারলো তখন অন্তর মধ্যে তার আরো ভয় সৃষ্টি হলো, সে ছটপট করে সেখানে শুয়ে পড়লো এবং সেখানে ইন্তেকাল করলো।
আল্লাহ,
তো কেমন আল্লাহ তাআলার ভয়! এটা আল্লাহ তাআলার একটি শিক্ষা ছিল আমাদের জন্য এই ঘটনা থেকে। তখন ওই মাদানী মুন্নার ওস্তাদ মাদ্রাসা থেকে বের হয়ে আসলো এবং দেখলো যে সেখানে এসে শায়িত হয়ে মৃত অবস্থায় পড়ে আছে, তার মা বাবাও ছুটে আসলো শুনে। তখন ওই বুজুর্গকে ধরা হলো, তাকে আইনের আওতায় নিয়ে যাওয়া হলো। যখন তার কাছে জানতে চাওয়া হলো তখন ওই বুজুর্গ সম্পূর্ণ ঘটনা খুলে বলল, সত্য কথা বলল। তখন ওইখান থেকে সকলের কাছে কিন্তু নেকির দাওয়াত পৌঁছে গেল যে আল্লাহ তাআলার ভয়, কোরআনুল করিমের মধ্যে আমাদের জন্য মেসেজ রয়েছে যে কবর হাসর আমাদের জন্য কি অপেক্ষমান রয়েছে, তো এটার মাধ্যমে আমরা জানতে পারবো, এটার মাধ্যমে আমাদের জন্য নেকির দাওয়াত রয়েছে। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকের দিকে আমরা যাই, তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অসংখ্য জায়গায় আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে বিভিন্নভাবে নেকির দাওয়াত দিয়েছেন, কখনো কান্নারত অবস্থায়, কখনো ইমোশনালি, যেভাবেই হোক, যাতে করে সাহাবাই কেরাম আলিহিমুর রেদওয়ান তারা যাতে বুঝতে পারে কবরের কি বিষয় রয়েছে যেটা অদৃশ্য আমাদের কাছে কিন্তু দৃশ্যমান হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মোবারক ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত সাইয়েদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক জানাজার মধ্যে শরীক হন। তো সাহাবায়ে কেরামও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তো জানাজার শেষে যখন ওই ব্যক্তিকে কবরে শায়িত করা হয়, দাফন করা হয়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরের সামনে বসে কান্না করা শুরু করে দিলেন। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কান্না করলেন যে আল্লাহ রাসূলের পবিত্র চোখ মোবারক থেকে পানি মোবারক পড়তে পড়তে যে মাটি যে ছিল না, মাটি ভিজে গিয়েছিল। তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা কান্নার রোল সৃষ্টি হয়ে গেল যে আল্লাহ রাসূল এত কান্না করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলতে লাগলো যে এখান থেকে শিক্ষা নাও, এটার প্রস্তুতি নাও। এটার প্রস্তুতি মানে হচ্ছে কবরের প্রস্তুতি নাও। তো সুলভাই, বিষয়টা হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কবর এই বিষয়টা আমরা জানি যে আমাদের জন্য সামনে অপেক্ষমান, খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে এই কবরের মধ্যে যেতে হবে, আমাদেরকেও কবরের সাহিত্য হতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সকল, আল্লাহ রাসূল তো নিষ্পাপ, আল্লাহ রাসূল আল্লাহ পাকের ভয়ে কেন কান্না করছেন, কবরের ভয়ে কেন কান্না করছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৃশ্যমান, আল্লাহ রাসূল জানেন, আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে যে কবরের জন্য নাফরমানদের জন্য কি আজাব অপেক্ষমান রয়েছে, কাল হাসরের ময়দানে জাহান্নামে এই উম্মতের জন্য কি আজাব অপেক্ষমান রয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই চিন্তা করে আল্লাহ পাকের ভয়ে কান্না করত, আর সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিত, নেকি দাওয়াত আমাদের জন্য রেখে গিয়েছিলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের জন্য এই সময়টা অপেক্ষমান রয়েছে, তোমরাও এই সময়ের জন্য প্রস্তুতি নাও। এভাবে করে আল্লাহ রাসূল আমাদেরকে নেকির দাওয়াত দিয়েছেন। তো কবরের বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না। আখেরাত তো, আখেরাতের যাওয়ার, কেয়ামতের ময়দানে উঠানোর আগের আমাদের জন্য যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে কবর।
কবর,
এই কবরের যদি আমরা চিন্তা করি, আমাদের জন্য নেকির দাওয়াতের জন্য যথেষ্ট, আমাদের জন্য অন্য কোনো মুবাল্লিগের দরকার নেই, আমি শুধু আমি নিজে চিন্তা করি, নিজে ফিকির করি যে আমার কবরে যে আমাকে যেতে হবে, এই কবরের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি। এই কবর কারোর জন্য হচ্ছে জান্নাতের বাগান, এই কবর হচ্ছে কারোর জন্য জাহান্নামের গর্ত। তো আমার জন্য কি আমি আমার কবরকে কি জান্নাতের বাগান তৈরি করতে পেরেছি, নাকি আমি আমার কবরকে জাহান্নামের গর্ত হিসেবে তৈরি করেছি?
আসলে দর্শকবৃন্দ, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা তো মরবো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, একদিন একদিন মারা যাব। তো মারা যাওয়ার পরে যখন আমরা কবরে যাব, কবরে গিয়ে আমাদের কবর কেমন হবে? দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, সৎ কাজ করি, সৎ পথে মানুষদেরকে আহ্বান করি, নিজে সৎ কাজ, নেকির কাজ করি, নেকির দাওয়াত দিই, তাহলে আমার কবর আলোকিত হবে, যে বিষয়টি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে তুলে ধরেছেন, নেকির দাওয়াত দিয়েছেন কবরের আজাব সম্পর্কে, আমাদের হিসাবের সম্পর্কে। তো আসলে আমাদের জন্য শিক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক,
আমাদেরকে সলভাই যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে যদি আমরা নেকির দাওয়াত দিতে চাই, আমাদের পরিবারের মধ্যে হোক, আমাদের সমাজের মধ্যে হোক, যেখানে আমরা থাকি,
আমরা যাতে এই কবরের বিষয়টা নিয়ে বেশি করে আমরা আলোচনা করি, এটাও কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা পাই যে আমরা করে মানুষের সামনে সামনে কিন্তু আমরা কবরের যে বিষয়গুলো এগুলো উপস্থাপন করি। আজকে আমরা বিভিন্ন আলোচনা শ্রবণ করি, বিভিন্ন বিষয় আমরা জানি, কিন্তু আমরা যে কবরের যে বিষয়টা এটা কিন্তু আমরা গুরুত্ব আরোপ করি না। তো আমাদের উচিত হবে সাহাবা ইকরাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সাহাবা ইকরাম তো জান্নাতি ছিল, তো সাহাবা ইকরাম কেন এই কবরের আলোচনা শুনে কান্না করতো? তো আমাদেরকেও এই কবরে, আজকে আমরা কবরস্থানে যাই সোহেল ভাই, আজকে আমাদের পরিবার থেকে কেউ না কেউ বিদায় নেয়, প্রতিটা দিন আমাদের সমাজ থেকে কেউ না কেউ বিদায় নেয়, তবুও কিন্তু আমরা এই কবরের সামনে গিয়ে কবর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না।
আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে আরো একটি সেগমেন্ট নিয়ে থাকি যার নাম হচ্ছে আজকের আমল। তো ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের আমলের দিকে যাব, এরপর আমরা শেষ কিছু মাদানী ফুল নিয়ে, যেহেতু সময় একটু নির্দিষ্ট করা থাকে অনুষ্ঠানের, তো আমরা শেষের দিকেও যাবো ইনশাআল্লাহ তাআলা। তো নুরহান ভাই, আবার আপনার কাছে আসা হলো যে আজকের আমল সম্পর্কে আমাদেরকে এমন একটি আমলের ব্যাপারে বলে দিন যে আমল দ্বারা আমরা যেন আমল করে আমরা যেন নিজেরা লাভবান হই, অর্থাৎ নেকি অর্জন করতে পারি।
ইনশাআল্লাহ আজকে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য যে আমলের বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কোরআনুল কারীমের একটি সুরার বিষয়। যেহেতু আজকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার মধ্যে কোরআনুল কারীমের আলোচনাও হয়েছে সুরার বিষয়, ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের একটি সুরা ফজিলতের বিষয়ে। হাদিস শরীফে এসেছে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তাওরাত জবুর ইঞ্জিলের মধ্যে এমন কোন সুরা নাজিল করেনি যে সুরা কোরআনুল কারীমের মধ্যে একটি সুরা নাজিল করা হয়েছে।
সুবহানাল্লাহ।
আচ্ছা, একজন ফেরেশতা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছিলেন এবং আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুইটি নূর দেওয়া হয়েছে, আর এর মধ্যে একটি নূর হচ্ছে সুরা ফাতিহা। সুরা ফাতিহা এমন একটি সুরা যেটাকে বলা হয়েছে সকল রোগের শেফা,
সুরাতুল শিফা বলা হয়,
সুরাতুল শিফা বলা হয়। আলহামদুলিল্লাহ, তো এটাও এসেছে কিতাবের মধ্যে, যে ব্যক্তি 100 বার সুরা ফাতিহা যে কোনো দোয়া করবে, জায়েজ দোয়া, আল্লাহ তাআলা কবুল করে নেবে।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সুরা ফাতিহা তেলাওয়াত করার তৌফিক দান করুক।
আমিন আমিন। দর্শক বৃন্দ, আজকে কিন্তু আমরা আমলের ব্যাপারে দুইটি বিষয় পেলাম, একটি হচ্ছে সুরা তাকাসুরের ব্যাপারে, আরেকটি হচ্ছে আমরা সুরা ফাতিহার ব্যাপারে শুনতে পারলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। যে সুরার কথা বলা হলো এই সুরারও তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকি দাওয়াত দেওয়ার ধরন, আমরা বেশ কিছু বিষয় তুলে ধরেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নারত হয়ে ক্রন্দন করে করে সাহাবায়ে কিরামদেরকে নেকি দাওয়াত দিয়েছেন, কবর ও হাশরের কথা তুলে ধরেছেন। আমাদের উচিত আমরা যেন এই বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করে নিজের অন্তরে কবর, হাশর, মিজান, পুলসিরাত এই বিষয়গুলো যেন আমরা তুলে ধরি, যে এইখানে যদি আমি নেক আমল নিয়ে এইখানে যাই তাহলে আমার অবস্থান কি হবে, আমার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা অর্জন করে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর একটি বিষয় নিয়ে আমরা আপনাদের নিকট উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ।